রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله مدني চ্যানেল দর্শক শ্রোতা, সপ্তাহ ঘুরে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আবার একবার আপনাদেরকে স্বাগতম। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা নাতখা ইসলামী থেকে হামদে বারি তাআলা শ্রবণ করব।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বারি নাতে রাসুল শোনার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজন হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনারার দিকে ধ্যান করে আমরা নাতে রাসুল শুনব এবং সবাই মিলেমিশে পড়ব।
সুবহানাল্লাহ سبحان اللہ سبحان اللہ ہے خالق مالک رب موہار ہے خالق مالک رب موہار سبحان اللہ سبحان اللہ تمی رب ہمار امی بندہ تمہار تمی رب ہمار امی بندہ تمہار سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان مرا پردی ستار تمی مرا پردی ستار تمی مرا پاپی غفار تمی مرا پاپی غفار تمی গুনাগার প্রতি তোমারি দয়া গুনাগারের প্রতি তোমারি দয়া সুবহানাল্লাহ হে খালিক মালিক রব মহান হে খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ ইসালিক অপরাধিয়াজি শূন্য আমল নামা নিয়ে হাজি ইসালিক অপরাধিয়াজি শূন্য আমল নামা নিয়ে হাজি করদান ক্ষমা নবীর সিলায় করদান ক্ষমা নবীর সিলায় সুবহানাল্লাহ হে খালিক মালিক রব মহান বলো খালিক মালিক রব মহান সুবহানাল্লাহ তুমি রব আমার আমি বান্দা তোমার তুমি রব আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলা আলিকি ইয়া রাসূলুল্লাহ দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানে হামদে বারী তাআলা মহান রব্বুল আলামিনের প্রশংসা আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসাকে হামদ বারী তাআলা বলা হয়। হামদ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানে যা পাঠ করা তাকে নাত রাসূল বলা হয়। আউলিয়ে কিরাম বুজুর্গানে দ্বীনের শানে যখন কোনো কালাম পড়া হয় তাকে মানকাবাতে আউলিয়া বলা হয়। আলহামদুলিল্লাহ আমরা আজকে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে হামদে বারী তাআলা মহান রব্বুল আলামিনের প্রশংসা, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত যে রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সে রব্বুল আলামিনের প্রশংসা আমরা শ্রবণ করলাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে সিদ্দিকে আকবর জিনার লকব হচ্ছে আশিকে আকবর। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত একটি রিসালা লিখেছেন আশিকে আকবর, যিনি আমার নবী শ্রেষ্ঠ আশিক ছিলেন। কিয়ামত পর্যন্ত যদি কোনো মুসলমান ইশক কাকে বলে, মহাব্বত রসুল কাকে বলে, যদি এর বাস্তব যদি প্র্যাকটিক্যাল যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কাছে সবচেয়ে বড় আইডিয়াল হচ্ছে আশিক আকবর, অর্থাৎ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক শ্রোতা, তাই আজকেই আমরা আমাদের রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে আলোচনার বিষয় আমরা নিয়েছি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল, অর্থাৎ নবীর প্রেম। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছেন, আমরা আজকের অনুষ্ঠানে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার ইশকে রসুল, মহব্বত রসুল এর উপর ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা আলোচনা করব। এর মাধ্যমে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকত আমরা হাসিল করতে পারব। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমাদের সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ, মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন, আর সঙ্গে থাকবে আপনাদের কল, আপনাদের SMS। দর্শক শ্রোতা, আসুন আমরা যাব নাথ খা ইসলামী ভাইয়ের কাছে, আমরা নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করব, তারপর আমরা আজকের আলোচনাতে যাব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রসুল কেমন ছিল আমরা শ্রবণ করব। জি,
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, বলুন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী, হ্যাঁ আবু বকর ওমর ওসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী, বলো প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী, পাক পাঞ্জা তনকে মোরা ভালোবাসি, পাক পাঞ্জা তনকে মোরা ভালোবাসি, ঔলাদেরা সুলকে মোরা ভালোবাসি, ঔলাদেরা সুলকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, বলো আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, গাউস আজম আব্দুল কাদের জিলানি, খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি, বলো গাউস আজম আব্দুল কাদের জিলানি, খাজা বাবা মঈনুদ্দিন আজমেরি, আল্লাহ হযরত আহমদ রেজা বেরেলি, শাহ জালাল শাহ পরনিয়ামিনি, শাহ জালাল جلال شاہ پرن یامینی সবাই বলে মদিনা মদের রাজধানী সবাই বলে মদিনা মদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে নবীকে ভালোবাসা ইমানের দাবি নবীকে ভালোবাসা ইমানের দাবি তাতে অটল ছিলেন নবীর সাহাবি তাতে অটল ছিলেন নবীর সাহাবি তাই তো মোরা নূর নবীকে ভালোবাসি তাই তো মোরা নূর নবীকে ভালোবাসি 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 পিয়া নবীকে ভালোবাসি ভালোবাসি পিয়া নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতের কামিয়াবি যারা চাও আখিরাতের কামিয়াবি যারা চাও আখিরাতের কামিয়াবি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবী প্রিয় প্রিয় সুন্নত শিখিতে প্রিয় নবী প্রিয় প্রিয় সুন্নত শিখিতে সবাই চলো মাদানী কাফিলাতে সবাই চলো মাদানী কাফিলাতে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করলাম আজকের আমাদের যে আলোচনার বিষয় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার ইশকে রাসূল নবীর প্রেম কেমন ছিল আমরা শ্রবণ করব আসুন আমরা শুরুতেই রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে আমি রাসূল কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে মুসাফা করব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত রাসূল কেমন আসুন আমরা শুরুতেই সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর প্রেমের একটি ঘটনা আমরা শ্রবণ করব আর এই ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার বিখ্যাত তাফসীর গ্রন্থ যার নাম হলো তাফসীরে কবির এর প্রথম খণ্ডের 91 নম্বর সিস্টার মধ্যে এই সিদ্দিক আকবর রাদি আল্লাহ তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতে তিনার মহাব্বত কেমন ছিল একটি ঘটনা লেখেন ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আশিকে আকবর কাহাকে বলা হয় শ্রেষ্ঠ আশিক আমরা বুঝতে পারবো একবার আমাদের প্রিয় নবী দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা এর হাতে একটি আংটি মুবারক দিয়ে ইরশাদ করলেন এই আংটির উপর লিখে নিয়ে আসো, অর্থাৎ লিখিয়ে নিয়ে আসো লা ইলাহা ইল্লাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা নিয়ে গিয়ে যখন লেখার জন্য দিলেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য আদেশ দিয়েছেন, কিন্তু আমি আল্লাহ তাআলার নামের সাথে আমার নবীর নাম মোবারক লিখব।
সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে লেখার জন্য আংটি নিয়ে গেলেন সেখানে আদেশ করলেন যে এই জায়গাতে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আংটি নিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান খিদমতে পেশ করলেন। তখন ওই আংটির উপর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এর সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামও লেখা ছিল।
সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে ইয়া আবু বকর, এভাবে সিদ্দিক আকবর নামও লেখা। প্রিয় আকা মদিনী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বললাম, কিন্তু তুমি আমার নাম এবং তোমার নামও লিখে নিয়ে এসেছো। এ কথা শোনার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামের সাথে আপনার নাম থাকাটা আমার মন কিছুতেই, মানে না থাকাটা আমার মন কিছুতে সায় দিচ্ছে না। যে ইয়া রাসূলুল্লাহ, যে এখানে আল্লাহর নাম থাকবে আর ইয়া রাসূলুল্লাহ আপনার নাম থাকবে না, এটা আমার মন কিছুতেই সায় দিচ্ছে না, এজন্য আমি আল্লাহ তাআলার নামের সাথে ইয়া রাসূলুল্লাহ আপনার নামকেও আমি সংযুক্ত করে দিয়েছি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাই আপনার নাম আমি নিজেই লিখেছি, কিন্তু আমার নাম? সিদ্দিক আকবর বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো আমার নাম লিখিনি। এরই মধ্যে ঠিক ওই মুহূর্তে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন।
সুবহানাল্লাহ।
আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সিদ্দিক আকবর আপনাকে এত মহব্বত করে, ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবরের দিলের মধ্যে আপনার এত মহব্বত, এত ভালোবাসা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম থেকে ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর আপনার নামকে আলাদা করেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হয়েছেন সিদ্দিক আকবরের এই কর্ম, এই কাজের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, যাও, যে তুমি আমার হাবিবের নামের পাশে তোমার হাত দিয়ে সিদ্দিক আকবরের নামটা লিখে দাও। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নামের সাথে সিদ্দিক আকবরের নামটা আমি লিখে দিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? আমাদের জন্য শিক্ষার অনেক মাদানী ফুল রয়েছে। সিদ্দিক আকবর, আশিক আকবর আমার নবীকে কেমন মহাব্বত করতেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা কেমন, আর এই মহাব্বতের কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে এমন মাকাম, এমন শান, আজমত দান করলেন জিবাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীর নামের সাথে সিদ্দিক আকবরের নামটা মিলিয়ে দিলেন। ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা মোবালিকে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক রসুল ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বত কেমন ছিল আমরা শুনব। শুরুতে আমরা যাব মোবালিকে দাওয়াত ইসলামী জাকির আত্তারি, আলহামদুলিল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানে আমরা জাকির ভাই থেকে শুরুতে আমরা মাদিনী ফুল শ্রবণ করব।
আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এত বেশি ভালোবাসতেন আর এমন বেশি মহব্বত করতেন কেননা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে সবকিছু নিহিত রয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাই তার কিতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কিছু উপকারিতা বর্ণনা করেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার উপকারিতা কি কি রয়েছে। তো আলা হযরত খুব সুন্দর করে এখানে লিখেন, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, মহাব্বত করবেন, তার কয়েকটি বিষয় উপকারিতা অর্জন হবে। নাম্বার এক, আল্লাহ তাআলা এমন লোকদের অন্তরে ইমানকে সুদৃঢ় করে দিবেন। নাম্বার দুই, তাদের শেষ পরিণতিও ভালো হয়। নাম্বার তিন, আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম এর মাধ্যমে এমন লোকদেরকে সাহায্য করেন, অর্থাৎ যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে। নাম্বার চার, তাদের সর্বদা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করানো হবে, যার নিচে নহরসমূহ প্রবাহিত হবে। নাম্বার পাঁচ, এমন লোককে আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দা বলা হয়। নাম্বার ছয়, যা চায় তাই পায়, বরং আশা ও আকাঙ্ক্ষার চাইতেও বেশি নিয়ামত অর্জন করে। নাম্বার সাত, সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। অর্থাৎ যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, মহব্বত করবে, তাদের জন্য এই সকল নিয়ামত রাজি রয়েছেন। সাত নম্বরে বলা হয়েছে সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে তার জন্য এটাই, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেই আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে যান, খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আমি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মধ্যেই আল্লাহ তাআলার ভালোবাসা রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমি মহব্বত করি, তো আল্লাহ তাআলা আমার উপরে রাজি খুশি হয়ে যাবেন। সিদ্দিকে আকবর আশিকে একবার এর ১৯টি হরফের নিসবতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু গুণাবলী, ১৯টি গুণাবলী বলা হয়েছে। এর মধ্যে একটি গুণাবলী এও রয়েছে ১৯টির মধ্যে, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ইমান গ্রহণ করার পূর্বেও এবং ইমান গ্রহণ করার পরে দুই অবস্থায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন।
সুবহানাল্লাহ,
কেমন এক শান শওকতালা ব্যক্তি ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমান গ্রহণ করার আগেও বন্ধু ছিলেন, ইমান গ্রহণ করার পরেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু ছিলেন। তো বলা হয় গুহার সাথী, ছোটবেলার সাথী, হিজরতের সাথী। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, এনার মহব্বত আর এনার ভালোবাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি আসান।
সুবহানাল্লাহ। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কি নিয়ামত, তারা কি নিয়ামত প্রাপ্তি হবে, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল নিয়ামত পেয়েছেন কিসের কারণে? ইশকে রসুলের কারণে, মহাব্বতের রসুলের কারণে। আমরা যদি পেতে চাই এই সকল নিয়ামত, তাহলে আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত। ইনশাআল্লাহ আমরা হাকিকি মহাব্বত কাকে বলে আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা তাও শুনবো, যে অনেক সময় কিছু মহাব্বত শুধু জবানের মাধ্যমে উচ্চারিত হয় কিন্তু বাস্তবে আমল হয় না। তো হাকিকি মহাব্বত, আপনার আসল মহাব্বত কাকে বলে তাও আমরা আজকে মৌলিকা দাওয়াত ইসলামের থেকে শুনবো। আমরা যাব আমাদের মনোয়ার ভাইয়ের কাছে।
ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ দ্বারা ধন্য করুক।
আমি
যে বাস্তবিক পক্ষে যে এর ব্যাখ্যা তো ওলামায়ে কেরাম অনেক ভাবে দিয়ে থাকে, যে কুল কায়নাতের মধ্যে অসংখ্য নবী আলাইহি সালাম দুনিয়ার তাসবিহ এনেছিলেন, তাদের আল্লাহর প্রতি মহাব্বত তো ছিল, পাশাপাশি আল্লাহ তাআলা যে নবীকে মহাব্বত করেন সেই সহিফা, তারপর আসমানি কিতাব, এগুলির মাধ্যমে তারা জেনেছেন যে আখিরি জামানা যে নবী আসবেন তাকে আল্লাহ তাআলা কতখানি মহাব্বত করেন।
সুবহানাল্লাহ।
তো এর কারণে আমার নবীকে তারা মহাব্বত করতেন, তাদের মহাব্বত তো এক জায়গায়। আর যত নবী আলাইহিস সালাম এসেছে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত ছিল। এরপরে আখিরি জামানা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসলেন, তো তার নবুয়াতের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। আর এই সময়ের মধ্যে কোটি কোটি মানুষ, অসংখ্য মানুষ, যে মানুষের হাদ সীমানা কত এটা মানুষ বলতে পারবে না। তো দেখেন আজকে আমরা এমন এক ব্যক্তিত্বের আলোচনা করার জন্য আমরা এখানে বসেছি, নেকের দাওয়াত দেওয়ার জন্য বসেছি, ফয়জ ও বরকত অর্জনের জন্য বসেছি, যিনি এই সমস্ত নবীদের উম্মত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নবীদের পরে সমস্ত মানুষের থেকে সর্বশ্রেষ্ঠ। আজকে যারা বলে যে মাযাল্লাহ নবীর সম্মান নিয়ে যাদের একটু এদিক সেদিক, তো এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এমন যে সমস্ত মানুষ থেকে তার মর্যাদা উপরে। আর আরেকটি বিষয় যে যার শানে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে তার শান বলার আর কি অপেক্ষা রাখে। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে মুবারাকের মাধ্যমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু শান বর্ণনা করেছেন। আচ্ছা, এগুলি বলার উদ্দেশ্য হলো যে প্রথমে যে আমরা যার ইশকে রাসুল নিয়ে আজকে আমরা আলোচনা করব, তো ইশকে রাসুল তার কেমন ছিল, কেনই বা ছিল, এগুলো বোঝার জন্য ওই ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা দরকার। আমাদের অনেকের শুধু নামই জানা আছে, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, অথচ তার ব্যক্তি জীবন, তার এই নবুয়াতের এই ইসলাম গ্রহণের পূর্বের জীবন, ইসলাম গ্রহণের পরের জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জাহিরি হায়াত মুবারকের জীবন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হায়াত জাহিরি পর্দা করার পরে তার কি অবস্থান ছিল, এই টোটাল বিষয়গুলো যখন আমরা পর্যালোচনা করি বা শুনি, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের মহব্বত বৃদ্ধি পায়। পাশাপাশি তার থেকে ইশকে রাসূলের সবক নিয়ে, শিক্ষা নিয়ে আমাদের মধ্যেও ইশকে রাসূল বাস্তবায়ন করার একটি মন মানসিকতা তৈরি হয়। তো বুজুগানের দিন বিভিন্ন ভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উপকৃত হয়েছেন, কিভাবে তার ইশকে রাসূলকে গবেষণা করে নিজের মধ্যে ইশকে রাসূল বানিয়েছেন।
সুবহানাল্লাহ।
তো ইশকে রাসূলের কতগুলো নিদর্শন রয়েছে, তো আজকে আমরা যারা ভালোবাসা দাবি করি তো তারা কি করে নিব, পরীক্ষা করে নিব যে বাস্তবিকভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল কেমন ছিল নবীর প্রতি, আর আমাদের কেমন হওয়া উচিত, যদি ঘাটতি থাকে সেটা পূরণ করার জন্য আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ বাড়ানোর জন্য। আসুন শ্রবণ করি, ইমাম কুস্তলানি রহমতুল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের নিদর্শন সমূহের বর্ণনা করেন, তার থেকে সংক্ষিপ্ত কিছু পেশ করা হচ্ছে। যারা এগুলো পালন করবে তারাই আশিকে রাসূল হবে ইনশাআল্লাহ। নাম্বার এক, অনুসরণ। ইশকে রাসূলের সবচেয়ে বড় আলামত হচ্ছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে দিক নির্দেশনা নেয়া এবং তার প্রদত্ত শরীয়তের সীমার মধ্যে অটল থাকা। নাম্বার দুই, শরীয়তের উপর সন্তুষ্ট থাকা। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মহাব্বতের নিদর্শনের মধ্যে এটাও একটি, তা হলো যে বা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও ভালোবাসার দাবি করে তারা শরীয়তের উপর সন্তুষ্ট থাকবে, এমনকি নিজের সত্তার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে প্রাধান্য দেবে। নাম্বার তিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনকে সাহায্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার আরেকটি নিদর্শন হলো নিজের কথা ও কাজ দ্বারা দীনে ইসলামকে সাহায্য করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে রক্ষা করবে এবং দানশীলতার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিজের জীবনে বাস্তবায়ন করবে। সহনশীলতা, ধৈর্য ও নম্রতা ইত্যাদি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনের অনুসরণ করবে। নাম্বার চার, বিপদে ধৈর্য ধারণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের নিদর্শন হলো বিপদে ধৈর্য ধারণ করা, কেননা ওই ভালোবাসার দ্বারা সে এমন স্বাদ পেয়ে থাকে যে সে বিপদের কথা ভুলে যায়। নাম্বার পাঁচ, মাহবুবের আলোচনা অধিক হারে করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার আরেকটি নিদর্শন হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা বেশি বেশি করা, কেননা যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে। কেউ কেউ বলেন মহব্বত হলো মাহবুবকে সব সময় স্মরণে রাখার নাম। এক বুজুর্গ বলেন, যতবার নিঃশ্বাস নেওয়া হয় ততবার মাহবুবকে স্মরণ করা চাই। এক ব্যক্তি বলেন, ভালোবাসা পোষণকারীর নিদর্শন হলো তিনটি। এক, তার কথায় মাহবুবের আলোচনা হবে। দুই, চুপ থাকা অবস্থায় মাহবুবের চিন্তা করবে। নাম্বার তিন, আর আমল তার আনুগত্যমূলক হবে। এই যে আমরা মোটামুটি ভালোবাসার নিদর্শন শুনলাম, তো হতে পারে আমাদের মধ্যে যারা আমরা যাকে ভালোবাসার দাবি করি তা আমাদের মধ্যে অনেকের ঘাটতি দেখা দিতে পারে। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ভালোবাসার নিদর্শনগুলো সম্পূর্ণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। দানশীলতার কথা শুনলাম আমরা, বিপদে ধৈর্য ধারণ করার কথা শুনলাম, সবসময় সাথে থাকার কথা শুনলাম, সবসময় তার আলোচনার কথা শুনলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখি যে একটি যে নিদর্শন আমরা শুনতে পেলাম এর মধ্যে যে যাকে ভালোবাসবে তার কথার মধ্যে সবসময় লাভদায়ক, এখানে কোনো কেন শব্দ আসবে না। তা আমাদের জাকির ভাই পূর্বে বলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে বন্ধু ছিলেন। তো যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশ পেল, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইসলামের দাওয়াত পেশ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবে বর্ণিত রয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেনি এটা কোন ধর্ম, এটা কেন করব, আমরা পূর্ব থেকে তো এক ধর্ম পালন করে আসছি, কোনো কথা নেই, বাস লাব্বাইক বলে ইয়া রাসূলুল্লাহ বলে সে ইসলাম কবুল করে নিয়েছে।
সুবহানাল্লাহ।
আচ্ছা, তারপরে আরেকটা নিদর্শন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে তাসরিফ নিয়ে গেলেন, তো মেরাজ থেকে যখন দুনিয়াতে তাসরিফ নিয়ে আসলেন, তো আসার পরে যখন কাফির অমুসলিম ছিল, তো সে যখন শুনলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের মধ্যেই এত দীর্ঘ সফর, তো এটা তো কল্পনা আসে না, আর আসবে কিভাবে, যার প্রতি নবীর মহাব্বত নেই সে এই ধরনের রুহানি কথা বা এই ধরনের কথা বিশ্বাস করতে পারবে না। তো আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন নবীর মহাব্বত না থাকার কারণে। তখন সে বা অলিতে গলিতে বলা আরম্ভ করলো যে মোহাম্মদ এমন কথা বলছে, এটা কি সম্ভব নাকি। তো যখনই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো, তো বললো যে তুমি কি শুনেছ মোহাম্মদ কি বলে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে জিজ্ঞাসা করলেন কি বলে, বলে সে নাকি এইভাবে এক রাতে এইভাবে বাইতুল মুকাদ্দাস থেকে এইভাবে মেরাজে আসমানে সফর করেছে ইত্যাদি ইত্যাদি। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই কথা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তখন সে বলল যে হ্যাঁ, তিনি শোনেনি নবী সাল্লাল্লাহু আলাইহি এর জবান থেকে। তিনি কিভাবে সাক্ষ্য দিয়ে দিলেন যে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি বলে থাকে তাহলে সে সত্য বলে।
এই যে বিষয়টা আল্লাহ আকবর, মানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যদি আমার নবী বলে তাহলে সত্য বলে।
সুবহানাল্লাহ।
মানে এখানে কোনো কোনো প্রকারের যে কোন চিন্তা ভাবনা, আচ্ছা তাহলে আমি একটু পরামর্শ করি
চিন্তা করি,
তুই আকাশ সাল্লাল্লাহু তাআলা এলিয়াসান দরবারে একটু হাজিরি দি, তারপরে আলাপ আলোচনা হোক, না যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফরমান যদি আমার নবী বলে তাহলে কি সত্য বলে। আসলে আমরা যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ব্যক্তি, আজকে তো জাস্ট আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়েজ বরকত পাওয়ার জন্য আজকে আমাদের এই আলোচনা এই বসা, সাথে সাথে অনুষ্ঠান থেকে আমাদের নিচের দর্শক শ্রোতা কেউ কিছু মেসেজ দেওয়া অনুতায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী আলোচনা, এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে যতদিন সময় অতিবাহিত করেছেন, উলামায়ে কিরাম কিতাবের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক বড় বড় কিতাব লেখা হয়েছে, যিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে কিভাবে তিনি সময় অতিবাহিত করেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি কাজ প্রতিটি কর্ম এটা কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য শিক্ষা, কিভাবে নবীকে ইত্তেবা করতে হবে তাও সিদ্দিক আকবর থেকে আমরা শিখি, ইশকে রসুল কাকে বলে তাও সিদ্দিক আকবর থেকে শিখি, ইত্তেবায়ে রসুল কাকে বলে, মহাব্বত রসুল কাকে বলে, এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উম্মতের প্রতি যে উম্মত কিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কর্মের মাধ্যমে আমলের মাধ্যমে কাজের মাধ্যমে কিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতিটি কাজকে পালন করবে যদি আমরা শিখতে চাই তাহলে প্র্যাকটিক্যাল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরাম।
মুনাওয়ার ভাই যে বিষয়টা বলেন যে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন এই কথা কি আমার নবী বলেছেন, তখন তার থেকে প্রতিউত্তর সে বলল যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন যে সে এক রাতের মধ্যে সফর করে চলে আসতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখান থেকে ভালোবাসার একটা পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায় কতটুকু ভালোবাসা তার উপরে ছিল, বিশ্বস্ত ছিল যে মানে কল্পনার বাইরে যে কথা, চিন্তাধারার বাইরে, সাধারণ মানুষের চিন্তার বাইরে যে কাজ, যখন শুনছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর ওই ভালোবাসার মধ্যেই সে ডুবে গেছে যে বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথাই সত্য, এটাই সত্য।
আসলে এখানে জাকির ভাই যে আমরাও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অসংখ্য বাণী আমরা শুনি বর্তমানে, কিন্তু আমরা শোনার মাধ্যমে আমরা সীমাবদ্ধ, আমলের প্র্যাকটিক্যালের দিকে আমরা কেউ অগ্রসর না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয় যখন শুনলেন, শোনার সাথে সাথে কি করলেন? আমল করলেন। এখন আমাদের জন্য যেমন মনোয়ার ভাই যে কয়েকটি বিষয় বললেন, যে ভালোবাসার যে হাকিকি ভালোবাসা, আসল ভালোবাসা, এই সকল যদি কেউ প্রেমিক দাবি করতে হয় তাহলে এই গুণগুলো তার মাঝে থাকতে হবে। বিস্তারিত আলোচনা করা সম্ভব না। তারপরে যে প্রথম নাম্বার যে ইত্তিবায়ে রসুল, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। তিনি প্রতিটি কাজে, তিনি খাবারের মধ্যে নবীকে অনুসরণ করেছেন, তিনার পোশাক পরিধানে নবীকে অনুসরণ করেছেন, তিনার ফ্যামিলি পরিচালনাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, তিনি কথাবার্তার মাঝে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, তিনি হাঁটা চলাফেরা অর্থাৎ ওনার পুরা জীবনের প্রতিটি কর্ম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। এখন দেখার বিষয় তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, আমরাও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, কিন্তু আমার খাবারের স্টাইল কাদের মতো, আমার পোশাকের স্টাইল কাদের মতো, আমার বিয়ে সাদের স্টাইল কাদের মতো, আমার লেনদেনের স্টাইল কাদের মতো, আমার বিজনেসের স্টাইল কাদের মতো, যদি আমরা একটু ভালো করে গবেষণা করে দেখি তাহলে দেখতে পারি যে আমার কোন কর্ম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে না, এবং ওই আদর্শগুলো হলো কাদের মতো, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করেছে, আমরা আজকে অনুসরণ করে যাচ্ছি তাদেরকে, আমরা আইডিয়াল বানাচ্ছি আমরা তাদেরকে, আর আমাদের জবান থেকে বের হয় আমি নবীকে ভালোবাসি না, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, কিন্তু আমি আমার চেহারা মুবারক বানিয়ে নিয়েছি অগ্নি পূজারীদের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রমাণ, তোমার দাড়িকে বাড়তে যাও, বাড়তে দাও, আর তোমার ক্ষোভকে কি করো, খাটো করো। অগ্নি পূজারী যারা তাদের মতো করবে না, অগ্নি পূজারীদের যারা আগুন পূজা করেন তাদের চিহ্ন হলো তারা দাড়ি মুন্ডন করবে এবং তাদের যে ক্ষোভগুলো এগুলো অনেক লম্বা থাকবে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশক এখন কোথায় গেল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কোথায় গেল, সন্তান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, দাড়ি রাখার নিয়ত করলেন, মা বাবা বাধা দিচ্ছে, স্বামী চেহারায় নবীর মহব্বত দাড়ি সাজাবে, স্ত্রী বাধা দিচ্ছে, তো কোথায় গেল আজকে? মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইশক আমরা নবীকে মহব্বত করি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের আশা করি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য শাফাআত করবে, আমার আপনার জন্য সুপারিশ করবে। কিন্তু আজকে আমাদের কর্ম, আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে যাই, আজকে আমাদের সমাজ প্রতিটি কাজে যে সোসাইটি, কোন সোসাইটিতে কি কি বর্তমানে নতুন আধুনিকতা কি আমরা তাকে ফলো করি, আজকে বিভিন্ন এলাকায় বলা হচ্ছে আজকে নতুন এই জিনিস আবিষ্কার হয়েছে এটাই শ্রেষ্ঠ। কিন্তু মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি দেখতে পাই যারা সফলতা লাভ করেছেন সাহাবায়ে কেরাম আলাইহিমুস সালাম, তারা প্রতিটি কাজে প্রতিটি কর্মে আমার নবীর আদর্শকে সামনে রেখেছেন।
ইমরান ভাই,
জি,
যে আপনি মনোয়ার ভাইয়ের যেই ঘটনাটি তুলছেন, ভালোবাসা মহাব্বত ইশক কাকে বলে, এখানে আল জামিউল আহকামুল কোরআন কিতাবের মধ্যে ভালোবাসা আর মহাব্বত ইশক কাকে বলে এর ব্যাখ্যা দিয়েছেন, কোন পছন্দনীয় বস্তুর সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে যাওয়াকে মহাব্বত তথা ভালোবাসা বলা হয়, আর যখন ওই সম্পর্ক দৃঢ়তার হয়ে যায় তখন তাকে ইশক বলে, আর আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহাব্বত ও ইশক এর অর্থ হচ্ছে তাদের আনুগত্য এবং আনুগত্যমূলক কাজ করা। হযরতে সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার সাথে মহাব্বতের নিদর্শন হচ্ছে কোরআনের সাথে ভালোবাসা, এবং কোরআনের সাথে ভালোবাসা নিদর্শন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আর নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নিদর্শন হচ্ছে তার সুন্নতকে ভালোবাসা, আর এই সব কিছুর সাথে ভালোবাসা নিদর্শন হচ্ছে আখিরাতের প্রতি ভালোবাসা পোষণ করা, আর আখিরাতের প্রতি ভালোবাসার নিদর্শন হচ্ছে অতি প্রয়োজন ছাড়া দুনিয়ার প্রতি বিদ্বেষ রাখা। এই যে ভালোবাসার এক ব্যাখ্যা আছে এখানে যে আমরা শুনলাম, ইশক মহাব্বত ভালোবাসা কাকে বলে। যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামই হয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি যদি আমরা মহাব্বতে যদি আমরা দাবিদার তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল করিমের আয়াত মুবারকার অনুবাদ অনেকটা এরকম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান আমার রসুল তোমাদেরকে যা কিছু করার জন্য আদেশ করেছেন তোমরা তা করো আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। এটা কোরআন করিমের সুরা হাশরের মধ্যে আয়াতে মুবারকা। এখন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। আল্লাহর হাবিব আমাদেরকে সুদ থেকে বাঁচার জন্য বারবার তাগিদ দিয়েছেন। আজকে সুদ কোথায় নাই, ইন্টারেস্ট নাম দিয়েছে, সুদ বলতে একটু খারাপ লাগে, অন্যান্য নামে আজকে এটাকে ইউজ করা হচ্ছে, কোথায় নেই আজকে। সুদ সুদ বলেন, হারাম খাবার বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে যে সকল কাজ থেকে, ব্যভিচার থেকে, মদ্যপান থেকে, জুয়া থেকে, এভাবে যত প্রকার হারাম কাজ থেকে বাঁচার জন্য নিষেধ করেছেন, আমরা কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি? এখানে আমাদেরকে দেখার বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান আল্লাহর আমার হাবিব তোমাদেরকে যা করার জন্য তোমাদেরকে বলেছে তোমরা তা করো এবং যা করা থেকে তোমাদেরকে নিষেধ করেছে। আমরা প্রতিনিয়ত আমরা শ্রবণ করি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ আমার চোখের শীতলতা। কে নামাজ পড়ে?
এই আয়াতে কারিমার উপরে ইমরান ভাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 আমল করে গেছেন।
সুবহানাল্লাহ।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, সিদ্দিক আকবরকে বললেন যে আমি আপনাকে নিয়ে সফরে যাব। যেদিন বললেন, আমরা সবাই জানি এই ঘটনা, যেদিন বলছেন তখন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রেডি তৈয়ার আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে যাওয়ার জন্য।
এখানে যে আপনার হিজরতে যে দেখেন, এখানে আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আলোচনা, মানে এক একটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক, ওই যে আপনি বললেন যে মহব্বত হলো কারো প্রতি আকৃষ্ট হওয়ার ইশকটা হলো যে যেই মহব্বতটা যখন মজবুত হয়ে যায়, দৃঢ় মজবুত হয়ে যায়, সেটাকে ইশক বলা হয়। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মধ্যে কেমন ইশক ছিল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বললেন, আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করবো, কিন্তু রাতের বেলা।
রাতের বেলা
কখন কোন দিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুধু এতটুকু শুনলেন হিজরতের রাতে, যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় আসলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্দিক আকবরের ঘরের দরজায় এসে নক করলেন, আঘাত করলেন, সাথে সাথে দরজা খুলে গেল।
সুবহানাল্লাহ।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া আবু বকর, যে আমি এমন একটি মুহূর্তে, আমি এমন একটি সময় তোমার দরজায় এসেছি, সবাই ঘুমন্ত, কোন পশু পাখি পর্যন্ত জাগ্রত না, এমন একটা গভীর রজনীতে আল্লাহর হাবিব সিদ্দিক আকবরের ঘরের দরজায় আসলেন, আবু বকর তুমি কি ঘুমাওনি? সিদ্দিক আকবর কি জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, যেদিন আপনি আমাকে বললেন যে আবু বকর আমি তোমাকে নিয়ে হিজরত করব রাতের বেলা, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম, সেদিন থেকে আমি আবু বকর আমার এই পিঠকে আমি বিছানার সাথে লাগাইনি।
তোমার নামে
Shafi'i Ummat.
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতে রাসূলে তিনার কত রাত তিনি তিনার ঘুমকে কুরবান দিলেন, আমরা কি ওই নবীর মুহাব্বতে ফজরের নামাজ পড়তে পারি না? কত মুসলমান আজকে নামাজ থেকে দূরে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ আমার চোখের শীতলতা। দেখুন, একদিকে আমি ইশকে রসুলের দাবিদার, আমি নিজেও নামাজ পড়ি না, আমার সন্তানেরও নামাজ থেকে দূরে। মুয়াজ্জিন সকালবেলা রহমতের সময় আহ্বান করে যাচ্ছে নামাজ আদায় করার জন্য, কিন্তু আমি নামাজ থেকে দূরে। সিদ্দিক আকবরের ইশকে রসুল আর আমার ইশকে রসুল, আমরা যদি এই বিষয়টা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমাদের অবস্থান কোথায়, আজকে আমরা কোথায় যাচ্ছি? তো দর্শক শ্রোতা, আসুন না আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সিদ্দিক আকবরের এই আদর্শ আমরা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি।
আসলে ইমরান ভাই, এখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত কামিয়াবি,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
এত ধমকা, তো ওলামাই কেরাম বলেন তার যে মূল যে বিষয়টা ছিল ইশকে রাসূল,
সুবহানাল্লাহ,
নবীর মহব্বত এমন একটা বিষয়, তো এই জিনিসটা যখনই কারো দিলের মধ্যে অন্তরের মধ্যে গেঁথে যায়, বদ্ধমূল হয়ে যায়, তখন তার প্রতিটা জটিল কাজ সহজ লাগে। আজকে ফজরের নামাজের মধ্যে ঘুম থেকে উঠতে কষ্ট লাগে, অথচ এই একই টাইমে যদি কোনো ফ্লাইট থাকে বা কোনো পণ্য বিক্রি করার ডেট থাকে, তাহলে দেখবেন যে ওই সময় তার কোথায় ঘুম কোথায় কি এগুলো খেয়াল থাকে না। কেন? সে ওটার প্রতি মহাব্বত এবং ওটার প্রতি ধ্যান ধারণা তার বেশি। যদি ফজর নামাজের প্রতি মহাব্বত থাকে তাহলে তার সকালে দেখবেন যে অনেকে সাদায় মদিনা দেওয়ার পূর্বেই আওয়াজ শোনা মাত্র সে উঠে যায়। কেন? তার নামাজের প্রতি মহাব্বত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কর্মকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো করতেন, প্রত্যেক সাহাবীই করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে করতেন যে তার চাওয়া পাওয়াই যেন ছিল কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবত, নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতিটা কর্ম যাতে আমার থেকে না ছুটে যায়। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আশিকদের জন্য তিনটা ইচ্ছা যে কি করতে হবে, যে আমি একজনকে ভালোবাসি তো ভালোবাসলে কি ইচ্ছা পোষণ করতে হবে, সেটা যেমন শিক্ষা দিয়ে গেলেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা ইচ্ছা ছিল, তো এই ইচ্ছা এবং তাওয়াত ছিল, এই তাওয়ার উপরে তিনি তার জীবন অতিবাহিত করেছেন। এবং ইনশাআল্লাহ ওই তিনটা ইচ্ছা আমরা শ্রবণ করবো। পাশাপাশি শেখ তরিকাত আমির আল সুন্নাহ দাওয়াত ইসলাম যিনি প্রতিষ্ঠাতা, তিনি এর ব্যাখ্যার মধ্যে লেখেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটা চাওয়াই পূরণ হয়েছিল।
সুবহানাল্লাহ।
আমরা যদি এই ইশকে রাসূল নবীর মহব্বতটাকে অন্তরে ধারণ করতে পারি তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইচ্ছা পূরণ হয়েছিল তা আমরা আশা করতে পারি, ইনশাআল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকের উসিলায় আমাদের আশা পূরণ হতে পারে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আসুন তিনটি পছন্দের বিষয় শ্রবণ করি। নাম্বার এক, আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনটি বিষয় ছিল পছন্দের, তো নাম্বার এক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারকে জিয়ারত করতে থাকে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নাম্বার দুই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার সম্পদ ব্যয় করা, অর্থাৎ তার নিজের সম্পদ ব্যয় করা।
সুবহানাল্লাহ।
নাম্বার তিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সর্বদা উপস্থিত থাকা।
সুবহানাল্লাহ।
তো আমির আল সুন্নাহদের ব্যাখ্যা দেন যে হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তিনটি আশা হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পূরণ হয়েছে। তা কিভাবে? আসুন শ্রবণ করি। এক, তার সফর এবং মুকিম উভয় অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার আশা পূরণ হয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এমনকি তিনি সওর গুহায় একাকী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়েছেন, যা আর কেউ অর্জন করতে পারেনি। এই তিনটি আশার মধ্যে একটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা। জাকির ভাই পূর্বে বললেন যে হিজরতের যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিজরত, তখন থেকে তিনি বিছানার মধ্যে পিঠ লাগায়নি। এর একটা হিকমত এটাও যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে ডাকেন, আর আমি সাড়া না দিই তো হতে পারে নবী সাল্লাম একাই হিজরতে চলে যাবে, তো নবী সাল্লামের সহবত থেকে সে মেহরুম হয়ে যাবে, সহবত থেকে সে বিরত থাকবে। এই জন্য কি করলেন, তার পিঠ লাগাইনি। ইশকে রাসূলের বহিঃপ্রকাশ পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার যে একটা আকর্ষণ সেটা ওখানে কাজ করেছে। নাম্বার দুই, একইভাবে তার সম্পদ উৎসর্গ করার সৌভাগ্য যা এমন ভাবে তার অর্জন হয়েছে, তিনি তার সমস্ত সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উৎসর্গ করে দিয়েছেন। আমরা জানি এক যুদ্ধের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা সবাইকে উৎসাহিত করলেন যে কার কাছে কি সম্পদ রয়েছে ইসলামের প্রয়োজন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা সবাই জানি যে তিনি তার ঘরের সমস্ত সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উৎসর্গ করে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
আচ্ছা, নাম্বার তিন, নবী করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মাজারের তার সাথে চিরস্থায়ী অবস্থান করা সেটাও তার অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা জানি যে রওজা পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু মাজার শরীফ, তো তিনি এই ইচ্ছা পোষণ করেছিলেন যে আমি যখন দুনিয়া থেকে বিদায় হব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারগায়ে হাজিরে দেওয়া এবং তার কাছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বাসনা পেশ করা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করে তাহলে তার কদমে ওখানে দাফন করা, আলহামদুলিল্লাহ এটাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবুল হয়েছে। তো মূল যে বিষয়টা, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এত চাওয়া পাওয়া পূরণ হওয়ার পিছনে একটি কারণ ছিল নবীর মহাব্বত। তার তো যদি আমরা আমাদের মধ্যে নবীর মহাব্বত, আর মহাব্বতের নিদর্শন কি আমরা পূর্বে শুনলাম, আর মহাব্বতের উপকারে দেখি তার পূর্বে আমরা শুনলাম, আল্লাহ তাআলা এরপর আমল করা তৌফিক দান করুন।
জি জাকির ভাই,
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মোবারকা মনোয়ার ভাই যে বিষয়টা বললেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকার মহাব্বতের যে একটা আন্দাজ ছিল তার চাওয়া পাওয়া ছিল তিনটা, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইরশাদ করেন যে আমাকে কারো কোনো সম্পদ এত উপকার দেয়নি যত উপকার দিয়েছে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সুবহানাল্লাহ।
অর্থাৎ হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বাণী শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আমার জান ও আমার সম্পদের মালিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক বললেন আপনি তো আমার জান এবং সম্পদের মালিক। আরেক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহাব্বতে ভরা কুরবানি সমূহের বর্ণনা দিতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উপর যে সকল লোকদেরই কোনো অনুগ্রহ ছিল আমি তাদেরকে তাদের কাজের প্রতিদান দিয়ে দিয়েছি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগ্রহের বদলা তো আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে এত সন্তুষ্টি আর এত ভাবে বললেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে উপকার সেটার প্রতিদান সে কিয়ামতের দিন পাবে, আল্লাহ তাআলা তার প্রতিদান দান করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে পারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ভালোবাসতেন।
সুবহানাল্লাহ।
আপনি যে একটু আগে বললেন মনোয়ার ভাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন যে সম্পদ দরকার প্রয়োজন কে কি দিবা, তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মহাব্বত কাকে বলে দেখেন না, কেমন মহাব্বত ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে কি আছে বা না আছে, কি আছে না না আছে সেটার দিকে নয়, আবু বকর সিদ্দিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনলেন যে সম্পদ দরকার ইসলামের জন্য, ঘরে চলে গেলেন, আর ঘরে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পেলেন আর কি আনলেন, এক পোটলা নিয়ে আসলেন কাপড় দিয়ে মুড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রাখলেন, সবাই এনে জমা করলো সব সাহাবীরা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সামান ছিল দেখে জিজ্ঞাসা করলো আবু বকর তুমি কি আনছো, সবাই তো অনেক অনেক কিছু আনছে, কোনো সাহাবি নিজের সম্পদের অর্ধেক নিয়ে আসছে, কোনো সাহাবি দুই ভাগের এক ভাগ নিয়ে আসছেন দুই ভাগ রেখে আসছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন তুমি কি নিয়ে আসছো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা ছিল, যা ছিল ভালোবাসার মহাব্বত কাকে বলে দেখেন, যা ছিল ইয়া রাসূলুল্লাহ আমি সবই নিয়ে আসছি।
আরেক ভাবে আসছে যে সবাইকে জিজ্ঞাসা করছে কি এনেছো, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে তুমি কি রেখে এসেছো, তখন বলতো ইয়া রাসূল আল্লাহ আমি আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে আসি।
সুবহানাল্লাহ, মানে আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূলই কি
যথেষ্ট।
এই যে একই যে বিশ্বাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, যে সিদ্দিক আকবর রাদি আল্লাহ তাআলা তিনি জানতেন আল্লাহ আল্লাহ রসুল যার হয়ে যায় জগৎ তার, তিনি এখানে তার ঘরের সম্পদ ঘরের আসবাবপত্র এগুলোর দিকে তিনি তাওয়াক্কুল তিনি করেননি, তিনি করছেন আল্লাহ এবং তার রসুলের দিকে। আজকেও আমরা দেখতে পাই যারা আল্লাহ এবং তার রসুলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, যেমন আমরা বাংলাদেশের উদাহরণ নিতে পারি, বাংলার জমিনে বাংলাদেশের সিলেটের জমিনে যিনি আরাম করতেছেন শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহ, তিনি তিনার জীবনকে আল্লাহ এবং তার রসুলের প্রেমের মধ্যে উৎসর্গ
করেছেন।
তিনি কিন্তু জন্মগতভাবে বাংলাদেশের বাসিন্দা ছিলেন না, কিন্তু নবীর মহাব্বতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই সুন্নতকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই ভালোবাসার মহাব্বতের ইসলামকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য তিনি হিজরত করলেন, তিনার ঘর ত্যাগ করলেন, তিনার পরিবার ত্যাগ করলেন, কার মহাব্বতে? আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতে। আজকে আমরা যদি দেখতে পাই বাংলাদেশের এমন এমন কোন গ্রাম, এমন কোন ব্যক্তি যিনি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ তাআলাই, তিনি কে, তিনি কোন ব্যক্তি জানেন না, সকলেই জানেন। এভাবে আমাদের বাংলার জমিন অসংখ্য আল্লাহর বলি, ঢাকার জমিন হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি বাগদাদ থেকে তিনি সফর করে আসলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আওলাদের মধ্যে একজন। এভাবে আপনার বাংলাদেশের আনাসে কানাসে অসংখ্য আল্লাহর বলি যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই মহব্বতকে আমাদের কাছে পৌঁছানোর জন্য আল্লাহর ওলিদের কথা বলার উদ্দেশ্য এটাই, যদি আমরা ইসলামের ইতিহাস পাই এই অঞ্চলের মধ্যে ইসলামকে প্রচার করার জন্য, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে পৌঁছিয়ে দেওয়ার জন্য যারা এসেছেন তারা ছিলেন আউলিয়া ইকরাম। আউলিয়া ইকরামের মাধ্যমে আমরা ইসলাম আমরা পেয়েছি। আর এই আউলিয়া ইকরামের মহব্বতকারী এক মহান ব্যক্তি যার নাম আমির আহলে সুন্নাত, যিনি সাহাবা ইকরামের মহব্বত, আউলিয়া ইকরামের মহব্বত, আহলে বাইতের মহব্বত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বত যার দিলের মাঝে। আজকে আমির আহলে সুন্নাত মাত্র কয়েকটি বছর, অত বেশি দিন না, সব মিলে 30-35 বছরে এই মহান ব্যক্তি যিনি পুরা পৃথিবীতে ইশকে রসুলকে পৌঁছিয়ে দিচ্ছে, যারা ছিল আশেকে দুনিয়া, যারা পুরা পৃথিবী ভ্রমণ করার জন্য পুরা পৃথিবীর বিভিন্ন চাকচিক্যকে দেখার জন্য যাদের দিলের মধ্যে তামান্না বাসনা ছিল, আজকে তাদের দিনের মধ্যে তামান্না হলো মদিনা দেখবে। দেখুন শেখ তরিকাত আমির আহলে সুন্নাত কেমন এক মহান ব্যক্তি, আলহামদুলিল্লাহ আজকে না বাংলাদেশ, না ইউরোপ, না এশিয়া, না আমেরিকা, এমন কোন জায়গা নেই যেখানে আলহামদুলিল্লাহ শেখ তরিকাত আমির আহলে সুন্নাতের চেষ্টা, আমির আহলে সুন্নাতের প্রচেষ্টা আজকে পুরা পৃথিবীতে এই সালাত এবং সুন্নতের আলহামদুলিল্লাহ খিদমত এই মাদিনী চ্যানেলকে আমরা দেখি। আজকে মাদিনী চ্যানেল ইংলিশ, মাদিনী চ্যানেল উর্দু, মাদিনী চ্যানেল বাংলা, আজকে যে সর্বক্ষণ যেখানে কোনো অ্যাডভার্টাইজ নেই, অ্যাডভার্টাইজ মুক্ত, মিউজিক মুক্ত, আজকে আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আলোচনা শোনার আজকে আমাদের সৌভাগ্য হচ্ছে। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদিরী দামাত বরকাতুমুল আলিয়া, তিনি আমাদেরকে এই শিক্ষায় আমাদেরকে দিয়ে যাচ্ছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নবী পাক কে মহাব্বত করেছেন, ওই শিক্ষাগুলো আজকে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে শিখাচ্ছে। আমরা যদি চাই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যে আমি সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে মহাব্বত করেছেন, আউলিয়ে কেরাম কিভাবে নবীকে মহাব্বত করেছেন, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করেছেন, ওই বিষয়গুলো আমাদেরকে জানার প্রয়োজন, শেখার প্রয়োজন এবং আমাদের ব্যক্তি জীবনে আমাদেরকে বাস্তবায়ন করার প্রয়োজন। তাহলে আসুন আমরা দাওয়াত ইসলামের সাথে আমরা সঙ্গ দিই। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমার আপনার জন্য অনেক বড় একটি নিয়ামত, অনেক বড় একটি নিয়ামত। এই যে হাকিকে ইশকে রসুল কাহাকে বলে, আপনার দাওয়াত ইসলামীতে আসে দেখুন, দাওয়াত ইসলামী কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী, দাওয়াত ইসলামী মাঝে আপনি পাবেন মহাব্বতের রসুল, সুন্নতের রসুল, হোসনে আখলাকের রসুল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের কাছে নেকি দাওয়াত পৌঁছিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কর্মই, প্রতিটি কাজ যেগুলো মানুষের, প্রতিটি মানুষের প্রয়োজন, আজকে দাওয়াতে ইসলামী সেই কাজ করে যাচ্ছে। তারপর দাওয়াতে ইসলামের সাথে আমরা সঙ্গ দেব দাওয়াতে ইসলামের মাদিনী কাফলা সফর করে আশিকান রসুলদের 3 দিন, 12 দিন, 30 দিন, 92 দিনের মাদিনী কাফলা সফর করে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি আসুন, আগে দাওয়াতে ইসলামের মাদিনী মহলে এসে দেখুন যে ইশকে রসুলকে কিভাবে পান করানো হয়, যে মহাব্বত রসুল কিভাবে আমাদের জীবন আমরা বাস্তবায়ন করবো। আপনি দাওয়াতে ইসলামীতে এসে দেখুন, দাওয়াতে ইসলামের মাদিনী কাফলায় সফর করুন। প্রতি বৃহস্পতিবার বাংলাদেশের বিভিন্ন স্থানে দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নতে পরিপূর্ণ যেতে অনুষ্ঠিত হয়, আপনি ইস্তেমাতে অংশগ্রহণ করুন, নিজ মাদিনী কাফলা সফর করুন, সেখানে গিয়ে সুন্নত রসুল শিখবে, মহাব্বত রসুল শিখবো।
যেভাবে করে আপনি বলছেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত নিয়ে যারাই আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে নিজেকে অতিবাহিত করেছে, নিজের সময়গুলো অতিবাহিত করেছে, ওই সকল লোকদের নামগুলো আজও পৃথিবীর মানুষ স্মরণ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে যে আমরা আলোচনা করছি ইশকে রসুল নিয়ে, তার ভিতরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে রসুল থাকা সত্ত্বে আছে বিদায়, ছিল বিদায়, আজকে আমরা তার নাম নিচ্ছি বা তাকে স্মরণ করছি। ঠিক সকল সাহাবা ইকরাম, আল্লাহর ওলিগণ শাহজালাল ইয়ামিনী, আর এরই ধারাবাহিকতায় শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত যে পুরো দুনিয়ার মধ্যে আজকে দাওয়াত ইসলামের এই ঢঙ্কা বাজিয়েছেন, আর এই পুরো দুনিয়া এখন আমির আহলে সুন্নাতের নাম নিচ্ছে, স্মরণ করছে, যে যেখান থেকে দাওয়াত ইসলামীকে দেখে, চিনে, জানে, সবাই একটি কথাই বলে ইলিয়াস কাদরি বর্তমান জমানায় আমাদের জন্য এক নিয়ামত দিয়েছে।
আসলে জাকির ভাই, এখানে আমার যদি একটা ছোট্ট বিষয়, যেটা সামান্য চিন্তা করতে বেশি সময় লাগে না, আর মানুষটা সবসময় প্র্যাকটিক্যাল দেখতে, আমরা যদি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার ইশকে রাসূলের ঝলক দেখতে চাই, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার আশাই ছিল নবী সাল্লামকে কেন্দ্র করে, সাথে বসা, সাথে খাওয়া, জল্পনা কল্পনা যত কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আর আয়তে মনোভাব ছিল শুধু লাব্বাইক বলার মনোভাব। তো দাওয়াত ইসলামের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে দুনিয়াবাসী দেখে অবাক যে রাত ও রাত, যে শেখ তরিকাত আমির যখন বললেন যে দাওয়াত ইসলামের সাত কালারে পাগড়ি ব্যবহার করে, সাথে সাথে লাব্বাইক বলে, ওই সময় হাতো হাত মানুষ আমল আরম্ভ, কেন কোনো শব্দ নাই? দাওয়াত ইসলামের পরিচালনা হচ্ছে আলহামদুলিল্লাহ, যারা জানে তাদের উদ্দেশ্যে বলছে যে রুকনের সুরা আর আকিনের সুরা প্রায় 26 জন, এবং 26 জন একজন নিগরান, নিগরানের সুরা। তো এইভাবে নিয়ে মজলিস সারা দুনিয়ার মধ্যে কাজ করছে। তো আমির আহলে সুন্নাত বলে একজন রুকনে সুরা বলে নাই যে বাপা এটা কেন, যে সুরাদের উদ্দেশ্য তো মাশওয়ারা করা, আপনি তো মাশওয়ারা করে নিতে পারতেন না, বাস নিগরানের সুরা একটা কথা বলেছে পিছে এক সিলসিলার মধ্যে, দাওয়াত ইসলামের অপর নামে আমির আহলে সুন্নাত আর আমির আহলে সুন্নাতের নামে দাওয়াত ইসলাম। তো এই যে একটা অভ্যাস, যে
আরাকিনের সুরা যারা তিনারা এটা 100% জানেন যে আমির আহলে সুন্নাত তিনি আমাদেরকে ওই সকল কাজের হুকুম করবে যেটা শরীয়তের মধ্যে আছে।
আর ইশকে রাসূল দেখেন যে আমির আহলে সুন্নাতের প্রতি মহাব্বত, আমি যেটা বলতেছি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সরকার সাল্লামের প্রতি মহাব্বত কেমন ছিল, যে প্রতিটা কর্মে সরকার বলেছে লাব্বাই, এর মধ্যে কল্যাণই কল্যাণ, অকল্যাণের কোনো নাম নিশানা নেই। ঠিক যেমন সেই ঝলক হলো যে শেখে তরিকাত আমির আহলে সুন্নাত তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসেন, অনুসরণ করেন, এবং সে যেভাবে ইশকে রাসূল নিজের মধ্যে ধারণ করেছেন সেই আদর্শকে ফলো করে আমির আহলে সুন্নাত ইশকে রাসূল ধারণ করেছেন, যার কারণে আজকে তিনি দুনিয়ার বাসীকে যখনই যে কথা বলে তখন কেউ বলে না যে কেন, সাথে সাথে তারা লাব্বাইক বলে মেনে
নেয়। আলিম সাহেবের সাক্ষাৎকার দেখলাম মনোয়ার ভাই, এই ইমামা শরীফের ব্যাপারে এক আলিম সাহেব বলতেছেন যে আমাদের ঘরে সন্তান আছে, ছেলে আছে, নাতি আছে, আমরা তাদেরকে নামাজ তো দূরের কথা টুপিও পরাইতে পারি না, কিন্তু ইলিয়াস কাদরি বসে শুধু একটি কথাই বলছে আজকে থেকে দাওয়াত ইসলামীওয়ালারা সাত কালারের ফাগরি পড়বে, কথা বলার সাথে সাথে শুরু হয়ে গেছে।
অনেক দর্শক শ্রোতা আমাদের সঙ্গে রয়েছেন, অনেকে আমাদেরকে কল করেছেন, আসলে আমরা কিছু কল শুনে নিই। জি, কল শুনিয়ে দিন।
মোকাম্মেল হোসেন সোনারগাঁ থেকে জানতে চাচ্ছি আপনাদের যে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে ওই ভালোবাসি ভালোবাসি নবীকে ওই গজলটা শুনতে চাচ্ছি।
মাশাআল্লাহ, ইসলামী ভাই আমাদেরকে সোনারগাঁও থেকে আমাদেরকে কল করেছেন, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ইনশাআল্লাহ জওয়াজাল জোনাদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আমি থেকে বলছি, আবু তালেব আফতারি আমার মাধ্যমিক চ্যানেল প্রিয় চ্যানেল ইনশাল্লাহ। এটা আমার একটা প্রস্তুত ছিল যে যেভাবে একটা করতেন, কিন্তু তার একটা ছিল এবং আমরা তো অনেক পরে তার উম্মত, কিন্তু আমাদের একটা এখন কিভাবে করা প্রয়োজনীয় এবং কতটুকু করা প্রয়োজনীয়
ইত্তেবা অনুসরণের মধ্যে কি উপকার, আর যদি আমরা ইত্তেবা থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে কি ক্ষতি, এই বিষয়গুলো আজকে আমাদের অনুষ্ঠান আলোচনা হচ্ছে যে আমরা সিদ্দিক আকবর যেভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেছেন এর মধ্যে উপকার পেয়েছেন, আর আমরা অন্যদিকে আমরা দেখতে পাই যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেনি, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বাইরে যারা চলেছে, অন্য কিছুকে যারা অনুসরণ করেছে তারা অপদস্থ হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে। আর সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান কিভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, এই সকল বিষয়গুলো আজকে আমাদের অনুষ্ঠান আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ। জবাজাল মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের অনুষ্ঠানে রয়েছেন, ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। শোনার পূর্বে আমরা জুনাইদ ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করবো। জি
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া নবী দয়ার নজর দাও না,
নবী
ডেকে নৌনায় হসনৈনের নানা, এ হসনৈনের নানা, হসনৈনের নানা, হসনৈনের নানা, মদিনার বিরহে সদা থাকে বেকুল দে জন, মদিনার বিরহে সদা থাকে বেকুল দে জন, সে হসনৈনের নানা, এ হসনৈনের নানা, এ হসনৈনের নানা, এ হসনৈনের নানা,
সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমাদের যে আলোচনার বিষয় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর প্রেম, আমরা মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে রয়েছেন, আমরা আরো কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। জি জাকির ভাই,
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হায়াতের মধ্যে এমন কিছু কাজ সংঘটিত হয়েছিল তা অন্য কোনো ব্যক্তির দ্বারা সম্ভব হয়নি বা শোনা যায়নি। কিছু বর্ণনা এরকমের আসছে যে মানে অন্য কারো ব্যাপারে এরকমের হয়নি, যেমন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণকারীর মধ্যে সর্বপ্রথম তিনি রাদিয়াল্লাহু তাআলা ইসলামকে প্রকাশ করলেন আর এটিকে সবার সামনে ঘোষণা করলেন, যার কারণে তিনি রাদিয়াল্লাহু তাআলা কে খুবই কষ্ট দেওয়া হল। কোরআনে পাককে সর্বপ্রথম একত্রিত করে সম্মান প্রদর্শনকারী সৌভাগ্য তিনি রাদিয়াল্লাহু তাআলা অর্জন করলেন। কোরআনে পাককে একত্রিত করে সর্বপ্রথম তিনি রাদিয়াল্লাহু তাআলা তাকে নামকরণ করলেন। ইসলামের সর্বপ্রথম খলিফায়ে রাশেদ হওয়ার সৌভাগ্য তিনি রাদিয়াল্লাহু তাআলা অর্জন করেন। হযরত সাইয়েদুনা আবু বকর বিন আবি মালিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, কোন এক ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে ডাক দিলেন, ইয়া খলিফাতুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ আল্লাহ তাআলার খলিফা। তখন ইরশাদ করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খলিফাই যথেষ্ট। সর্বপ্রথম পারিবারিক ব্যয় ধার্য করল। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনগণ খেলাফতের বিষয় ব্যস্ততার কারণে তার পারিবারিক ব্যয় বুঝে বেতন নির্ধারণ করলেন। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইসলামকে প্রকাশ করেন তখন একটি খুতবা প্রদান করেন আর এভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সর্বপ্রথম খতিব হিসাবে গণ্য হন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সর্বপ্রথম মক্কার মুশরিকদের কবল থেকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাঁচালেন, এভাবে তিনি সর্বপ্রথম হেফাজতকারী। সর্বপ্রথম বাইতুল মাল রীতি চালু করেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম আতিক উপাধি দ্বারা ভূষিত হলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম মুবাল্লিগে ইসলাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম ইসলামকে সাহায্যকারী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম হজের আমির সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম পিতার হায়াতেই প্রথম খলিফা নিযুক্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম পিতার জীবদ্দশায় ইন্তেকালকারী প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম মসজিদ নির্মাণকারী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সুবহানাল্লাহ,
এত শান শওকত সে কিভাবে অর্জন করলো, কিভাবে হলো? তার পিছনে একটি রহস্য রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত,
আসলে ইশক রাসূল।
জি জি,
কিতাবের মধ্যে পাওয়া যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হওয়ার পরে যে নেকির দাওয়াতের প্রতি তিনার এত প্রবল আগ্রহ, সাহাবায়ে কেরামের সংখ্যা অর্থাৎ মুসলমানের সংখ্যা যখন 38 যখন পৌঁছলুম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনুমতি সাপেক্ষে সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। অনেক বড় লম্বা ইতিহাস, স্বল্পতার মধ্যে আমি বলার চেষ্টা করব। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে নেকির দাওয়াতের কাজ শুরু করলেন, প্রকাশ্যভাবে যখন নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন দুষ্ট অমুসলিম যারা তারা একবারে তেলে বেগুনে তারা জ্বলে উঠল, যে প্রকাশ্যভাবে এভাবে দাওয়াত দেওয়া হচ্ছে, তারা জুলুম নির্যাতন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর আঘাত করল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আঘাত করলেন যে তিনার পিঠ মুবারকের উপর ওখানকার দুষ্ট যারা অমুসলিম যারা তার এত আঘাত করলো যে এমন অবস্থা হয়ে গেল যে অনেকেই বলতে লাগলো যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। এই আওয়াজ যখন চতুর্দিকে যখন পৌঁছে গেল তিনার গোত্রের লোকেরা, যদিও তারা মুসলমান হয়নি কিন্তু তার বংশের মহব্বতে এগিয়ে আসলেন। এগিয়ে যখন আসলেন দেখলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ অবস্থায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ অবস্থান করার পর যখন হুঁশ আসলো, সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন হুঁশ ফিরে আসলো, তিনি ওনার জবান থেকে যে কথা বললেন ওই ভাষা ছিল আমার নবী কোথায়। কি বললেন তিনি? তিনি এত আঘাত প্রাপ্ত হলেন, ওই আঘাতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি চেহারার মধ্যে আঘাত প্রাপ্ত হলেন, এত আঘাত যে তিনাকে চেহারার দিক থেকে তিনাকে চেনা যাচ্ছে না, এত আঘাত প্রাপ্ত হলেন। তখন তিনি যখন এই কথা বললেন যে আমার নবী কোথায়, কিন্তু তিনি জানেন যে আমার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তখন এই কথা শোনার পরে তিনার বংশের যারা ছিলেন, তিনার গোত্রের যারা ছিলেন, নাউযুবিল্লাহ, তারা এমন খারাপ ব্যবহার করে তারা সেখান থেকে চলে গেলেন। বলতে লাগলেন যে মুহাম্মদের কারণে আজকে তার এই অবস্থা, আবার সে মুহাম্মদের কথা বলতে লাগলো। এই কথা বলে তারা সকলেই চলে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তিনাকে কিছু খাবার পেশ করলেন, বাবা কিছু আহার করে নাও, অনেক দুর্বল। সিদ্দিক আকবর বলেন, মা যতক্ষণ পর্যন্ত না আমি আমার নূরানী নবীর চেহারা জিয়ারত করব না, ততক্ষণ মা আমি কোনো কিছুই আহার করব না। এই যে প্রেম কাকে বলে, জান চলে যাচ্ছে, জান
চলে যাচ্ছে,
জান চলে যাচ্ছে, আর জানের থেকে প্রিয় প্রিয় আকা, মানে তিনি জানের থেকেও তিনি আমার নবীকে এত ভালোবাসতেন, জান চলে যাচ্ছে। তিনি বলেন যে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর দিদার করব না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু আহার করব না। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্ধান খোঁজ যখন বাইর করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার মা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জিয়ারতে নিয়ে গেলেন, দেখলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক এমন, তিনার মা সহ্য করতে পারলেন না। সিদ্দিক আকবরকে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার নবী সিদ্দিক আকবরকে দেখে কেঁদে দিলেন, মানে এমন অবস্থা, মানে এত আঘাত করলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিদ্দিক আকবরের গায়ের মধ্যে হাত রাখলেন, মানে সান্ত্বনা দিচ্ছে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে দেখেই মনে হচ্ছে তিনি সুস্থ হয়ে গেলেন, মানে তিনার অবস্থা এমন, বলে ইয়া রাসূলুল্লাহ বাস যে একটু আঘাত লেগেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যখন আমি আপনাকে দেখলাম, আপনাকে দেখার সাথে সাথে আমার মনে যত কষ্ট, আমার শরীরে যত ব্যথা, আর আমার অনুভব হচ্ছে না। এই যে বিষয়টা, আসলে যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে ভালোবাসতে পারবেন না, ইশক কাকে বলে এটা আপনি বুঝতে পারবেন না। আপনি যখন নবী করিম রাসূল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এর যে এই যে একটি রাস্তা,
এখান থেকে ইমাম ভাই একটি বিষয় ফুটে ওঠে, যে আমরা জানি যে মসজিদের সাথে মহাব্বতকারীর তুলনা এভাবে দেওয়া হয়েছে যে একটা মাছ পানির মধ্যে থাকলে যেমন কি থাকে, নিরাপদ থাকে, পানি থেকে যখন সরায় ফেলানো হয় তখন কি হয়, ছটফট করে। তো মুমিন হলো মসজিদের ভিতরে এমন যেমন পানির মধ্যে মাছ, আর মুনাফিক হলো এমন যেমন বাস দানার মধ্যে ছটফট করে, দ্রুত বের হয়ে। তো এখান থেকে একটা বিষয় যে সব সময় বিচ্ছিন্ন হওয়া থেকে মানে বাঁচার চেষ্টা করা, সব সময় সংস্পর্শে থাকা, যে সংস্পর্শে থাকা এবং নিরাপদে থাকা ওইটাকে মনে করা যাকে সে ভালোবাসে। তো মুমিন মসজিদকে ভালোবাসে, এজন্য ওখানে গেলে তার স্বস্তি আসে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতেন যে তার থেকে পিত হওয়াকে সে কখনো পছন্দ করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সংস্পর্শে থাকতেন তখন সে স্বস্তি বোধ করতেন এবং নিজেকে কি মনে করতেন যে সকল জাহানের যত নিয়ামত আছে তার থেকে বড় নিয়ামত আমার কাছেই আছে। তো এইভাবে যদি আমরা দেখি যে যদি কাউকে ভালোবাসতে হয় বা কারো ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটাতে হয়, তো এর মধ্যে একটা আলামত এটা থাকা দরকার যে সবসময় তার সোহবত, তার সংস্পর্শকে খোঁজা এবং সংস্পর্শে থাকাটাকে পছন্দনীয় মনে করা।
এখানে আমি একটি বিষয় আজকে আমাদের অনুষ্ঠানে দর্শক শ্রোতার জন্য আরজ করার জন্য চাচ্ছি যে আসলে এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে বিষয়কে কেন্দ্র করে আঘাতপ্রাপ্ত হলেন, উদ্দেশ্য কি ছিল? এই সুন্দর ইসলাম মানুষের কাছে পৌঁছানো। এখানে আজকে মুসলমানের কি হয়ে গেল, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য এত আঘাতপ্রাপ্ত হলেন, এত কষ্ট, এত তাদের উপর জুলুম করা হলো। আজকে আপনি একটু নিজেকে একটু নিজে নিজে একটু কল্পনা করুন, আজকে সে ইসলামকে আমি অবজ্ঞা করে যাচ্ছি ও ইসলামের হুকুমকে আমি অমান্য করে যাচ্ছি, ইসলামের কালচার আমার ভালো লাগে না। অনেকেই বলে ইসলামের কালচার আজকাল কারো ভালো লাগে না, যারা সিদ্দিক আকবরকে কষ্ট দিয়েছে, যারা সাহাবায়ে কেরামকে শহীদ করেছে, যারা আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আর তাদের কালচার আমার শরীরের মধ্যে, আমার ঘরের মধ্যে, আমাদের স্কুল কলেজের মধ্যে, আমাদের মার্কেটের মধ্যে, কোথায় কি হচ্ছে আমরা সকলেই জানি। আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, আমরা কেউ বেঁচে থাকবো না। অনেক বাহাদুর, অনেক বড় বড় বাহাদুর, টাকাওয়ালা, ক্ষমতাশীল পৃথিবীতে এসেছে, শয়তানের দোকায় তারা লাঞ্ছিত হয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে, আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব। আজকে অনুষ্ঠান থেকে আমরা এই বিষয়, এই মেসেজ আমরা আপনাদেরকে দেওয়ার জন্য চাচ্ছি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির দাওয়াতের মাধ্যমে যে ইসলাম আমাদের কাছে পৌঁছিয়েছেন। হাই কারবালা ওয়ালারা, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের রক্তের বিনিময়ে কারবালার ময়দানে অত্যাচার, সেই দুষ্ট ইয়াজিদের কাছে মাথা নত করেননি, ইসলামকে আমাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমরা সকলে জানি ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের কথা আমরা কেউ জানি না, যেই জন্যই তিনি যে বিষয়গুলোর কারণে তিনি ইহুদিদের সাথে একাত্মতা পোষণ করেননি, ওই বিষয়গুলা আজকে আমরা আমাদের মধ্যে আমরা ধারণ করেছি, যেটা ইমাম হুসাইনের মধ্যে ছিল না, যেটা ছিল ইহুদিদের মধ্যে। মদ পান করা, ব্যভিচারী করা, গালিগালাজ করা, যত প্রকারের লম্পটি, যে বিষয়গুলা যেগুলার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে দূরে ছিলেন। আজকে কি সেগুলো আমাদের সমাজে হচ্ছে না? যারা করে তাদেরকে আমরা আরো সম্মানের চোখে আমরা তাদেরকে দেখি। কিন্তু মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়গুলা যে আদর্শ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছিল না, যে বিষয়গুলো সাহাবায়ে কেরামের মাঝে ছিল না, যে বিষয়গুলো আউলিয়ে কেরামের মাঝে ছিল না, ইমাম হুসাইনের মাঝে ছিল না, যেটা ছিল ইয়াজিদের মাঝে, ওই বিষয়গুলো আমাদের এই সমাজ থেকে, আমাদের ঘর থেকে, আমাদের স্কুল কলেজ থেকে, প্রতিটি কাজ থেকে আমাদেরকে বের করতে হবে। আর এটা তখনই সম্ভব যখন আমি নিজেকে চিনতে পারবো, আমি কে, আমার পরিচয় কি, আমি মুসলমান, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি যখন নিজেকে চিনতে পারবো, আমি নিজের আত্মশুদ্ধি করতে পারবো, আমি আল্লাহ তাআলাকে ভয় করব, নবীকে মহব্বত করব, নিজের আত্মশুদ্ধি যখন আমি করতে পারবো, তখনই আমার দ্বারা সম্ভব অন্য মুসলমানকে বাঁচানো। আমি পারি, আপনি পারেন, আপনার ঘরকে ইসলামের আদর্শ মোতাবেক, আপনার ফ্যামিলিকে, আপনার এলাকাকে, স্কুল কলেজ বলেন, আজকে তো এই আমাদের যে শিক্ষা যে সমাজ, আমি আপনাদেরকে বলবো আজকের অনুষ্ঠান থেকে, আমরা ওই সকল শিক্ষা আমরা আমাদের স্টুডেন্ট যারা তাদেরকে আমরা দেব, যে শিক্ষা ছিল সাহাবায়ে কেরামের মাঝে, যে শিক্ষা ছিল আউলিয়ে কেরামের মাঝে, আমরা সে শিক্ষায় তাদেরকে আমরা যদি শিক্ষিত আমরা করতে পারি, তাহলে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা আগামী প্রজন্মের জন্য আমাদের সমাজকে সুন্দর করবে, না হলে বর্তমান যে শিক্ষা, ছেলে 17-18 বছর লেখাপড়া করে মা বাবাকে গালিগালাজ করে।
শিক্ষিত তো হবে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা যে হুকুম দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, যে জন্য পাঠিয়েছেন আমাদেরকে দুনিয়াতে, সেই উদ্দেশ্য আমাদের আর পূরণ হবে না। পাবে তো, সে দুনিয়া পাবে, সে টাকা পয়সা পাবে, অর্থ সম্পদ পাবে, হ্যাঁ, মানুষ সমাজের মধ্যে তাকে ওই নামেই চিনবে, কিন্তু তার যে উদ্দেশ্য, যেই আশা, যেই দুনিয়াতে থেকে যে ফসল অর্জন করার দরকার, আর মৃত্যুর পরে যে সে ভোগ করবে, সেটা তার দ্বারা কখনো সম্ভব হবে না। হ্যাঁ, সম্ভব হবে যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, আশিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আমরা আশিক হতে পারি, ওরকম তো হতে পারবো না, আমরা একটু চেষ্টা তো করতে পারি, তখনই আমরা সেই কামিয়াবি। দেখেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, আর এর কারণে সে কত কষ্ট সহ্য করেছেন। আর কিতাবের মধ্যে বর্ণিত আছে, ইমরান ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কারণও এটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কারণে। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি হায়াতে জীবন থেকে পর্দা করাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর কারণ। হযরত সাইয়দুনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাইয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর আসল কারণ হলো, প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি ওফাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রকাশ্য ওফাতের পর থেকে তার শরীর দুর্বল হতে লাগলো এবং শেষ পর্যন্ত তিনি ইন্তেকাল করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহ বেদনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন দিন দুর্বল হতে লাগলেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, ইশক, মহব্বতের কারণে তিনি ইন্তেকাল করলেন। এই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, জাহিরি হায়াত থেকে বিদায় নিলেন, এটা একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ছিল অনেক বড় কষ্টদায়ক বিষয়। সে এটা কখনো কল্পনায় আনতে পারতেন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে জাহিরি ভাবে নেই, এই কল্পনা সে কখনো আনতে পারতেন না। আর এই বিরহ, এই যন্ত্রণা, এই মন মানসিকতা, আর এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মহব্বতের এই চিন্তা ভাবনায় তার আস্তে আস্তে তার শরীর দুর্বলতা হয়ে যায়, দুর্বলের মধ্যে চলে আসে, আর তিনি এ কারণে ইন্তেকাল করেন। তো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকারী, ভালোবাসি, যদি কাউকে বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে হবে, একদম রেডি, সাথে সাথে হ্যাঁ জীবন দিয়ে দেব, কিন্তু ভালোবাসি জীবনও দিয়ে দেব, কিন্তু যেটার জন্য প্রয়োজন সেটা আমাদের মাঝে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসতেন, নামাজ ছেড়ে না নামাজ পড়ে, নামাজ পড়ে ভালোবাসতেন, নামাজ হুজুর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হুকুম করেছেন তার উপর আমল করতেন, ভালোবাসতেন, কিন্তু আমরা নবীকে ভালোবাসি, নামাজ না পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসতেন, আমার নবীর সুন্নতের উপর আমল করে, দাড়ি মোবারক রেখে, হ্যাঁ, যা হুকুম আমার নবী করেছেন তা আমল করতেন, আমার নবী যা করেছেন তা করতেন, কিন্তু আমরা নবীকে ভালোবাসি, মুখে দাড়ি নেই। আজকে এটা তো সমাজের মধ্যে কোনো কিছুই মনে করা হয় না, সমাজের মধ্যে এখন এটাকে কিচ্ছু মনে করায় না, যদি জিজ্ঞাসা করায় ভাই সময় তো আছে, সময় আছে, দাড়ি তো রাখা যাবে, বয়স মাত্র কি হয়েছে, আরো তো বয়স আছে, রাখবো আস্তে আস্তে সময় হলে। এই যে এক ধোকা, শয়তানের যে এক ধোকার মধ্যে আমরা পড়ে আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কিন্তু তার সুন্নতের উপর আমাদের আমল নেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি তার হুকুম আমাদের মধ্যে নেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কিন্তু তার যে শরীয়তের আহকাম, শরীয়তের হুকুম আমাদের আমল করা উচিত ছিল কিন্তু সেই গুণাবলী আমাদের মাঝে।
যদি আমি চেহারার মধ্যে যদি ইশক নবীর মহব্বতের যদি নিশানি আমি সাজিয়ে নিই, তো আমি তো ভালো জায়গায় চাকরি পাবো না। এখন আমার রিজিক, রিজিকের মালিক আল্লাহ, আমার তাওয়াক্কুল অন্যদিকে চলে গেছে, চাকরি হবে না। আমার তো ইউরোপে যাওয়ার নিয়ত আছে কিন্তু যদি আমি দাঁড়িয়ে রাখি যদি যেতে না পারি আবার। দেখুন আসলে এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে এলমি দিনের অভাব, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি কখন কখন কোন অবস্থায় আপনি কি আহার করবেন। কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি যে দানা আহার করবে তার মধ্যে তার নাম এবং তার বাবার নামও লিখে আছে। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিক প্রদান করবে। আমি যদি সুন্নতের উপর আমল করি তাহলে আমি মনে হয় ব্যবসা করতে পারবো না, বরং তো আমি আপনাকে বলবো আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, যদি আপনি সুন্নতি লিবাস পরে যদি একজন ইসলামী ব্যক্তিত্ব হয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই লিবাস পরে ব্যবসার মধ্যে ধোকাবাজি করা যাবে না। এখন আপনার মধ্যে যদি ধোকাবাজির নিয়ত থাকে তো তাহলে তো আপনি দাঁড়িয়ে রাখার আপনার কাছে কঠিন হয়ে যাবে, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আপনার বিবেক আপনাকে বাধা দিবে যে আমি একজন নামাজি ব্যক্তি, আমি একজন নিজেকে আশিক রসুল দাবি করি, আমি কিভাবে মানুষকে ধোকা দিতে পারি, আমি কিভাবে মানুষের সম্পদ আত্মসাত করতে পারি, আমি কিভাবে চুরি করতে পারি, আমি কিভাবে মানুষের ঘর বাড়ি লুট করতে পারি।
এর মাধ্যমে কিন্তু ইমরান ভাই তার কাস্টমার কমবে না, বরং বাড়বে ব্যবসা। আমরা যদি বাজারে যাই তো দেখি প্রথমে খুঁজে যে জিনিসটা নিব এটা কে সততার সাথে ব্যবসা করে, এবং আমরা কিন্তু তার কাছে যাই, শুধু তার কাছে না। আমরা যদি কোনো কিছু কেনার ইচ্ছা হয় তো কোন ইসলাম ভাই যদি ওই এলাকায় থাকে তাকে জিজ্ঞাসা করি ভাই এই জিনিসটা এখানে কোথায় ভালো, কে বিক্রি করে, তখন বলে দেয় অমুক ভাই আছে, সে সৎ ভাবে ব্যবসা করে এবং সে খাঁটি জিনিসটা দেয়। আমরা কিন্তু অন্যান্য দোকান যাচাই না করে সেখানে চলে যাই। তো তার মানে যার এই মনোভাব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে বাস্তবায়ন করলে আমি ব্যবসায় লস হবে বা আমি ইত্যাদিদের কাছ থেকে বাঁচতে পারবো না বা আমার কি হবে সংসার ইত্যাদি ইত্যাদি, এই ধরনের চিন্তা ভাবনা সম্পূর্ণই আপনার পরিহার করতে হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শে বাস্তবায়ন করতে হবে। আমার দুইটা প্রশ্ন ছিল, একটা কালাম আর একটা হলো আমাদের ইসলামী ভাই আবু তালিব ভাই, সে ইত্তিবা সুন্নাত নবী সাল্লামের অনুসরণ করলে কি লাভ। আপনি তো বললেন মাশাআল্লাহ এই আলোচনাটাই হচ্ছে নবী সাল্লামের ইশক মহাব্বত সুন্নত পালন করার কি ফজিলত এবং করলে কি লাভ। তা আমি একটু সংক্ষেপে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো, সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা, নবী সাল্লামের সুন্নতকে ভালোবাসার যে ফজিলত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তার কিছুটা এরকম যে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো,
সুবহানাল্লাহ,
যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাত থাকবে,
সুবহানাল্লাহ।
এখন দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাত আর কি নিয়ামত প্রয়োজন। আচ্ছা এই চাওয়াটা কার থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, সাহাবাই কিরাম এটা শুনেছেন এবং সাহাবাই কিরামের আশা আকাঙ্ক্ষা এটা ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জীবন থেকে আমরা এটা প্রমাণ পেলাম যে সে সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে থাকার জন্য ইচ্ছা পোষণ করেছেন এবং আজও তার ইচ্ছা পূরণ হয়েছে। আচ্ছা এক সাহাবি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করতেছিলেন, তো উযু করার সময় তো জিজ্ঞাসা করলো হে অমুক তুমি কি চাও, তো সে এত বড় অফার যে যিনি কোন কায়নাতে যত নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করছে, সেই নবী জিজ্ঞাসা করতেছে তুমি কি চাও, তো তার কত বড় একটা সুযোগ। তো তিনি যা চাইলেন আমাদের জন্য সেটাই শিক্ষা যে আমাদের জন্য সেই চাওয়াটাই, তবে সাহাবাই কেরামদের অনুসরণের মধ্যে হেদায়েতের পথ রয়েছে। তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাত আপনার প্রতিবেশী, তখন বলল যে আরো কিছু আছে কিনা, মানে আরো কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই যে তিনি এটাই আমাদেরকে শিক্ষা দিলেন যে হে আশিকের রাসূলরা, আশিকের রাসূল যারা দাবি করো, আশিকের সিদ্দিক আকবর দাবি করো, তোমাদের জন্য এটাই চাওয়া থাকবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবত, যে নবীকে পেল সে যেন আল্লাহকে পেয়ে গেল, আর যে নবী সাথে থাকবে সে ঠিকই গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তো এইভাবে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে ভালোবাসি তো এটার রেজাল্ট এটাই যে আল্লাহ আল্লাহ রাসূল রাজি হবে, এবং চূড়ান্ত ঠিকানা কোথায়
জান্নাত। আর ওলামাই কেরাম বলে জান্নাত এ নবী সাদের প্রতিবেশী হওয়াতে ফায়দা কি, যে মুসলমানের জন্য সর্বোচ্চ নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। আর আল্লাহ তাআলার দিদারের মধ্যে আছে যে চিরস্থায়ী সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার দিদার। তো জান্নাতীরা যখন আল্লাহ তাআলার দিদার চাইবে, দিদার পাবে, দিদার পাওয়ার পরে তারা আশা করবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আরো যে অফার আসবে, যে আরো কি চাও, তখন তারা বলবে যে আল্লাহ তুমি আমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও। এখন ওলামায়ে কেরাম বলেন এখানে যে আল্লাহ তাআলার দিদার থেকে কি আল্লাহ ওই চির সন্তুষ্ট নেমত, তখন ওলামায়ে কেরাম বলেন যে সে চির সন্তুষ্টি এজন্য চাচ্ছে যে আল্লাহ তাআলার দিদার সে সব সময় জন্য পেতে থাকে। তো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ইত্তেবার মাধ্যমে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত তরিকে চলে সেই নিয়ামত পাওয়ার তৌফিক দান করুন।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাহাবা ইকরাম পরিপূর্ণভাবে ইত্তিবায়ে রসুল, রসুলের অনুসারী ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। আমরা দর্শক শ্রোতা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আল সুন্নাত আশিকে আকবর একটি রিসালা লিখেছেন। আশিকে আকবর দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবাতুল মদিনা থেকে এই রিসালাটি আপনি সংগ্রহ করুন। আশিকে আকবর এই রিসালাটি সংগ্রহ করুন। সংগ্রহ করে যে আমির আল সুন্নাত যে লিখেছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যে জীবনী, তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কিভাবে মহাব্বত করেছেন, কিভাবে ভালোবেসেছেন, খুবই সুন্দর একটি রিসালা। দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবাতুল মদিনা থেকে এই রিসালাটি আমরা সংগ্রহ করুন। এছাড়াও এই দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislami.net আপনার মাদিনী চ্যানেলের মাধ্যমে জিয়ারত করার আপনাদের সৌভাগ্য হচ্ছে। আশিকে আকবর খুবই গুরুত্বপূর্ণ একটি রিসালা। আর ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে এই রিসালাটি আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা নিজেও পড়ার চেষ্টা করি, আমাদের ঘরের মধ্যে সন্তান যারা তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করি, যদি সম্ভব হয় একটু মিলাদ শরীফের আমরা আয়োজন করি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নামে আমরা একটু ইসালের সওয়াব করি, ইনশাআল্লাহ জাবাজাল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ফয়েজ বরকত ইনশাআল্লাহ আমরা হাসিল করতে পারবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজকের এই অনুষ্ঠানে একেবারে শেষের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জাবাজাল আবারও প্রতি শুক্র শনি রবিবার তিন দিন রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠান লাইভ সরাসরি দেখার আমাদের সৌভাগ্য হয়। আমরা ইনশাআল্লাহ জাবাজাল আগামী সপ্তাহে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। আমাদের সঙ্গে থাকুন, আসুন আমরা সকলেই অনুষ্ঠানে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহব্বত এবং আদবের সাথে আমরা দুরুদ ও সালাম পাঠ করি।
Yeah.
আজকের অনুষ্ঠান থেকে আমরা যা শ্রবণ করেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে দান করে দাও। আল্লাহ আমাদেরকে ভালো আমল করার গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও। মালিক মাওলা ইয়ারহামার রহিমিন, যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন, মাদিনী চ্যানেলকে সহযোগিতা করেন, আর্থিক ভাবে যারা সহযোগিতা করেন আল্লাহ, তাদের এই সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা وبحمدك لا إله إلا أنت استغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
رحمت پرن حق پربھا تمار রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।